আঙ্গুর ক্ষেতের চাষীদের গল্প। ইহার পরে ঈসা লোকদের শিক্ষা দিবার জন্য এই গল্পটি বলিলেন। একজন লোক একটা আঙ্গুর ক্ষেত করিলেন এবং চাষীদের নিকট উহা ইজারে দিয়া অনেক দিনের জন্য বিদেশে চলিয়া গেলেন। পরে তিনি সেই ক্ষেতের আঙ্গুর ফলের ভাগ পাইবার জন্য সময় মতেই একজন গোলামকে চাষীদের নিকটে পাঠাইলেন, কিন্তু চাষিরা তাহাকে মারধর করিয়া খালি হাতেই ফেরত পাঠাইয়া দিলেন। তখন তিনি আর একজন গোলামকে পাঠাইলেন, কিন্তু চাষিরা তাহাকেও মারিল ও অপমান করিল এবং খালি হাতে পাঠাইয়া দিল। পরে তিনি তৃতীয় গোলামকে পাঠাইলেন, কিন্তু চাষিরা তাহাকেও ভীষণ মারধর করিয়া তাড়াইয়া দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক বলিলেন, কি করি, আচ্ছা আমি আমার প্রিয় পুত্রকে পাঠাইব, হয়তো তাহারা তাহাকে সম্মান করিবে। কিন্তু চাষিরা তাহাকে দেখিয়া একজন অন্যজনকে বলিল, এই তো পরে সম্পত্তির মালিক হইবে, সম্পত্তিটা যেন আমাদেরই হয়, সেই জন্য আস আমরা উহাকে মারিয়া ফেলি। ইহা বলিয়া তাহারা তাহাকে ধরিয়া ক্ষেতের বাহিরে লইয়া গিয়া মারিয়া ফেলিল। এখন আঙ্গুর ক্ষেতের মালিক সেই চাষিদের কি করিবেন? তিনি আসিয়া তাহাদের মারিয়া ফেলিবেন এবং ক্ষেতটা অন্যদের ইজারা দিবেন। লোকেরা ঈসার কথা শুনিয়া বলিল, এমন না হোক। তখন ঈসা তাহাদের দিকে তাকাইয়া বলিলেন, তবে এই যে কথা পাক কিতাবের মধ্যে লেখা আছে, তাহার অর্থ কি? রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করিয়া দিয়াছিল, উহাই সবচেয়ে দরকারি পাথর হইয়া উঠিল। যে কেহ সেই পাথরের উপর পড়িবে, সে ভাঙিয়া টুকরা টুকরা হইয়া যাইবে এবং যাহার উপর সেই পাথর পড়িবে, সে চুরমার হইয়া যাইবে। এই সময় আলেমেরা ও প্রধান ইমামেরা ঈসাকে ধরিতে চাহিলেন, কারণ তাহারা বুঝিয়াছিলেন যে ওই গল্প ঈসা তাহাদের বিরুদ্ধেই বলিতেছেন, কিন্তু তাহারা লোকদের ভয় পাইলেন। কর দিবার বিষয়ে আলেম ও প্রধান ইমামেরা ঈসাকে চোখে চোখে রাখিলেন এবং গুপ্তচর পাঠাইয়া দিলেন। ঈসাকে তাহার নিজের কথার ফাঁদে ফেলিবার জন্য সেই গুপ্তচরেরা ভালো মানুষের ভান করিতে লাগিল, যেন তাহারা তাহাকে প্রধান শাসনকর্তার বিচার ক্ষমতার অধীনে ফেলিতে পারে। সেই জন্য তাহারা তাহাকে বলিল, হুজুর, আমরা জানি যে আপনি যাহা বলেন ও শিক্ষা দেন তাহা ঠিক, আপনি সকলকে সমান চোখে দেখেন এবং সত্যভাবেই খোদার পথের বিষয়ে শিক্ষা দিয়া থাকেন। আচ্ছা, রোম সম্রাটকে কি কর দেওয়া হালাল? ঈসা তাদের চালাকি বুঝিতে পারিয়া বলিলেন, আমাকে একটা দিনার দেখাও, ইহার উপর কাহার ছবি ও কাহার নাম আছে। তাহারা বলিল, রোম সম্রাটের। ঈসা তাদের বললেন, তা হইলে যাহা সম্রাটের তাহা সম্রাটকে দাও এবং যাহা খোদার তাহা খোদাকে দাও। লোকদের সামনে ঈসা যাহা বলিয়াছেন তাহাতে সেই গুপ্তচরেরা তাহাকে তাহার কথার ফাঁদে ফেলিতে পারিল না, তাহার উত্তরে আশ্চর্য হইয়া তাহারা চুপ হইয়া গেল। জীবিত হইয়া উঠিবার বিষয়ে সদ্দুকিদের মধ্যে কয়েকজন ঈসার নিকটে আসিলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হইয়া উঠা বলিয়া কিছু নাই। তাহারা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, মূসা আমাদের জন্য এই কথা লিখিয়া গিয়াছেন, সন্তানহীন অবস্থায় যদি কোনো লোক তাহার স্ত্রীকে রাখিয়া মরিয়া যায়, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া ভাইয়ের হইয়া তাহার বংশ রক্ষা করিবে। বেশ ভালো, তাহারা সাত ভাই ছিল। প্রথমজন বিবাহ করিয়া সন্তানহীন অবস্থায় মরিয়া গেল, পরে দ্বিতীয় ও তাহার পরে তৃতীয় ভাই ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করিল এবং সেই একইভাবে সাতজনই ছেলে মেয়ে না রাখিয়া মরিয়া গেল, শেষে সেই স্ত্রী লোকটিও মরিয়া গেল। তাহা হইলে যেদিন মৃত লোকেরা জীবিত হইয়া উঠিবে, সেই দিন সে কাহার স্ত্রী হইবে? সাতজনের প্রত্যেকেই তো তাহাকে বিবাহ করিয়াছিল। ঈসা তাহাদের বলিলেন, এই কালের লোকেরা বিবাহ করে এবং তাহাদের বিবাহ দেওয়া হয়, কিন্তু মৃত্যু হইতে জীবিত হইয়া আগামী যুগে পার হইয়া যাইবার যোগ্য বলিয়া যাহাদের ধরা হইবে তাহারা বিবাহ করিবে না এবং তাহাদের বিবাহ দেওয়াও হইবে না। তাহারা আর মরিতে পারে না, কারণ তাহারা ফেরেশতাদের মতো। তাহারা খোদার সন্তান, কারণ মৃত্যু হইতে তাহাদের জীবিত করা হইয়াছে। জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা আছে সেখানে মূসা দেখাইয়া দিয়াছেন যে মৃত লোকেরা সত্যিই জীবিত হইয়া ওঠে। সেখানে মূসা প্রভুকে ইব্রাহিমের খোদা, ইসহাকের খোদা ও ইয়াকুবের খোদা বলিয়া ডাকিয়াছেন। কিন্তু খোদা মৃতদের খোদা নন, তিনি জীবিতদেরই খোদা, তাহারই উদ্দেশ্য সমস্ত লোক বাঁচিয়া থাকে। তখন কয়েকজন আলেম বলিলেন, হুজুর আপনি ভালোই বলিয়াছেন। তাহারা আর কোনো কিছু ঈসাকে জিজ্ঞাসা করিতে সাহস পাইলেন না। আলেমদের নিকট খোদাবন্ধ ঈসা মসীহের প্রশ্ন। ঈসা সেই আলেমদের বলিলেন, লোকে কেমন করিয়া বলে যে মসীহ দাউদের বংশধর? জবুর নামে কিতাবখানাতে দাউদ তো নিজেই এই কথা বলিয়াছেন। প্রভু আমার প্রভুকে বলিলেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পা রাখিবার জায়গা করি ততক্ষণ তুমি আমার ডান দিকে বস। দাউদ তো মসীহকে প্রভু বলিয়া ডাকিয়াছিলেন, তাহা হইলে মসীহ কেমন করিয়া দাউদের বংশধর হইতে পারেন? লোকেরা যখন ঈসার কথা শুনিতেছিল তখন ঈসা তাহার সাহাবিকে বলিলেন, আলেমদের বিষয়ে সাবধান হও। তাহারা লম্বা লম্বা জুব্বা পরিয়া ঘুরিয়া বেড়াইতে চান এবং হাটে বাজারে সম্মান পাইতে ভালোবাসেন। তাহারা মজলিসখানায় প্রধান প্রধান আসনে ও ভোজের সময়ে সম্মানের জায়গায় বসিতে ভালোবাসেন। একদিকে তাহারা লোককে দেখাইবার জন্য লম্বা লম্বা মুনাজাত করেন, অন্যদিকে বিধবাদের ঘর বাড়ি দখল করেন। এই লোকদের উপর অনেক বেশি আজাব হইবে। গরিব বিধবার দান। ইহার পরে ঈসা চাহিয়া দেখিলেন, ধনী লোকেরা এবাদতখানার দানের বাক্সে তাহাদের দান রাখিতেছে। তিনি দেখিলেন একজন গরিব বিধবা আসিয়া দুইটা পয়সা রাখিল। তখন ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, এই গরিব বিধবা অন্য সকলের চেয়ে অনেক বেশি রাখিল, কারণ অন্যেরা সকলে খরচ করিবার পরে যাহা বাকি ছিল তাহা হইতে দান করিয়াছে, কিন্তু এই স্ত্রী লোকটির অভাব থাকিল, বাঁচিয়া থাকিবার জন্য তাহার যাহা ছিল সমস্তই দিয়া দিল। যুগের শেষের দিনগুলি। সাহাবিদের মধ্যে কয়েকজন এবাদতখানার বিষয়ে আলোচনা করিতেছিলেন। তাহারা বলিতেছিলেন, সুন্দর সুন্দর পাথর ও দানের জিনিস দিয়া দালানটা কেমন সাজানো হইয়াছে। তখন ঈসা বলিলেন, তোমরা তো এই সমস্ত দেখিতেছ, কিন্তু এমন দিন আসিবে যখন ইহার একটা পাথরের উপর আর একটা পাথর থাকিবে না, সমস্তই ভাঙিয়া ফেলা হইবে। সাহাবিরা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, হুজুর কখন এই সমস্ত হইবে এবং কোন চিহ্ন দেখে আমরা বুঝিতে পারিব যে এই সমস্ত ঘটিবার সময় আসিয়াছে? উত্তরে ঈসা বলিলেন, দেখিও কেহ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম লইয়া আসিয়া বলিবে আমি মসীহ এবং সময় নিকটে আসিয়াছে, তাহাদের পিছনে যাইও না। তোমরা যখন যুদ্ধের আওয়াজ ও বিদ্রোহের খবর শুনিবে তখন ভয় পাইও না, কারণ প্রথমে এই সমস্ত হইবেই, কিন্তু তখনই যে শেষ সময় আসিবে তাহা নয়। তারপর ঈসা তাহাদের বলিলেন, এক জাতি আরেক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করিবে, ভীষণ ভূমিকম্প হইবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি হইবে। ইহা ছাড়া আসমানে এমন সমস্ত ঘটনা ঘটিবে ও চিহ্ন দেখা যাইবে যাহা ভীষণ এবং অদ্ভুত। এই সমস্ত হইবার আগে লোকেরা তোমাদের ধরিবে এবং তোমাদের উপর অত্যাচার করিবে। বিচারের জন্য তাহারা তোমাদের মজলিসখানায় লইয়া যাইবে এবং জেলে দিবে। আমার জন্য রাজাদের ও শাসনকর্তাদের সামনে তোমাদের লইয়া যাওয়া হইবে, আর তাহাতে আমার সম্বন্ধে সাক্ষ্য দিবার জন্য তোমাদের সুযোগ হইবে। তোমরা এখনই মনে মনে ঠিক করিয়া ফেল, তখন নিজের পক্ষে কথা বলিবার জন্য তোমরা আগে হইতে তৈরি হইবে না, কারণ আমি তোমাদের এমন কথা ও এমন জ্ঞান যোগাইয়া দিব যাহার উত্তরে তোমাদের শত্রুরা কিছু বলিতেও পারিবে না এবং তাহা অস্বীকারও করিতে পারিবে না। তোমাদের পিতা মাতা, ভাই বন্ধু ও আত্মীয় স্বজনেরা তোমাদের ধরাইয়া দিবে। তাহারা তোমাদের কাহাকেও কাহাকেও মারিয়াও ফেলিবে। আমার জন্য সকলে তোমাদের ঘৃণা করিবে, কিন্তু কোনো মতেই তোমাদের একটা চুলও ধ্বংস হইবে না। তোমরা স্থির থাকিলে তোমাদের সত্যিকারের জীবন রক্ষা করিবে। যখন তোমরা দেখিবে জেরুজালেমকে সৈন্য ঘেরাও করিয়াছে, তখন বুঝিবে যে জেরুজালেমের ধ্বংস হইবার সময় নিকটে আসিয়াছে। সেই সময় যাহারা ইহুদিয়াতে থাকিবে তাহারা পাহাড়ি এলাকায় পলাইয়া যাক, যাহারা শহরের মধ্যে থাকিবে তাহারা শহরের বাহিরে চলিয়া যাক, যাহারা গ্রামের দিকে থাকিবে তাহারা কোনো মতেই শহরে না আসুক, কারণ এই দিনগুলি হইবে গজবের দিন, আর ইহাতে পাক কিতাবে যাহা লেখা আছে তাহা পূর্ণ হইবে। তখন যাহারা গর্ভবতী আর যাহারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাহাদের অবস্থা কি ভীষণই না হইবে। দেশে ভীষণ কষ্ট উপস্থিত হইবে এবং ইহুদি লোকদের উপর খোদার গজব নামিয়া আসিবে। তালোয়ার দিয়া তাহাদের মারিয়া ফেলা হইবে এবং সমস্ত জাতির মধ্যে তাহারা বন্দী হিসেবে ছড়াইয়া থাকিবে। যতদিন না অইহুদীদের সময় পূর্ণ হয় ততদিন পর্যন্ত অইহুদীরা জেরুজালেমকে তাহাদের পায়ের নিচে মারাইতে থাকিবে। তখন চন্দ্র সূর্য ও তারাগুলির মধ্যে অনেক চিহ্ন দেখা যাইবে। দুনিয়াতে সমস্ত জাতি কষ্ট পাইবে এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ের জন্য তাহারা ভীষণ অস্থির হইয়া উঠিবে। দুনিয়াতে কি আসিতেছে ভাবিয়া ভয়ে লোকে অজ্ঞান হইয়া পড়িবে, কারণ চন্দ্র সূর্য ইত্যাদি আর স্থির থাকিবে না। সেই সময় মহাশক্তি ও মহিমার সহিত মনুষ্যপুত্রকে তাহারা মেঘের মধ্যে আসিতে দেখিবে। এই সমস্ত ঘটনা ঘটিতে আরম্ভ করিলে পর তোমরা উঠিয়া দাঁড়াইও এবং মুখ তুলিও, কারণ তোমাদের মুক্তির সময় নিকটে আসিয়াছে। ইহার পরে ঈসা তাহার সাহাবিদের শিক্ষা দিবার জন্য এই কথা বলিলেন, ডুমুর গাছ ও অন্যান্য গাছগুলিকে লক্ষ্য করো, পাতা বাহির হইতে দেখিলে পর তোমরা বুঝিতে পারো যে গরমকাল নিকটে আসিয়াছে। সেইভাবে যখন তোমরা এই সমস্ত ঘটিতে দেখিবে তখন বুঝিতে পারিবে যে খোদার রাজ্য নিকটে আসিয়াছে। আমি তোমাদের সত্যই বলিতেছি, যখন এই সমস্ত হইবে তখনও এই জাতি নিশ্চয়ই টিকিয়া থাকিবে, আসমান ও জমিনের শেষ হইবে, কিন্তু আমার কথা চিরদিন থাকিবে। তোমরা সাবধান থাকিও, যেন তোমাদের অন্তর উশৃঙ্খলতায় মাতলামিতে ও সংসারের চিন্তার ভারে নুইয়া না পড়ে। তাহা না হইলে ফাঁদ যেমন হঠাৎ বন্ধ হইয়া যায়, তেমনি হঠাৎ সেই দিনটি তোমাদের উপর আসিয়া পড়িবে। দুনিয়ার সমস্ত লোকের উপরেই সেই দিনটি আসিবে। সজাগ থাকিও এবং সব সময় মুনাজাত করিও, যেন যাহা কিছু ঘটিবে তাহা পার হইয়া যাইতে এবং মনুষ্যপুত্রের সামনে গিয়া দাঁড়াইতে তোমরা শক্তি পাও। সেই সময় ঈসা প্রত্যেক দিনই এবাদতখানে শিক্ষা দিতেন, কিন্তু রাত্রিবেলা বাহিরে গিয়া জৈতুন পাহাড়ে থাকিতেন। সমস্ত লোক তাহার কথা শুনিবার জন্য খুব সকালেই এবাদতখানায় উপস্থিত হইত। খোদাবন্ত ঈসা মসীহকে মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। সেই সময় ইহুদিদের ঈদুল মাস নিকটে আসিয়াছিল, ইহাকে ঈদুল ফেসাকও বলা হয়। প্রধান ইমামেরা ও আলেমেরা ঈসাকে গোপনে মারিয়া ফেলিবার উপায় খুঁজিতেছিলেন, কারণ তাহারা লোকদের ভয় করিতেন। এই সময় ইহুদা, যাহাকে ইস্কারিয়ত বলা হইত, তাহার ভিতরে শয়তান ঢুকিল। এই ইহুদা ছিল ঈসার বারোজন সাহাবির মধ্যে একজন। কেমন করিয়া ঈসাকে প্রধান ইমামদের ও এবাদতখানার কর্মচারীদের হাতে ধরাইয়া দিবে এই বিষয়ে সে গিয়া তাহাদের সঙ্গে পরামর্শ করিল। ইহাতে তাহারা খুব আনন্দিত হইয়া ইহুদাকে টাকা দিতে স্বীকার করিলেন। তখন ইহুদা রাজি হইয়া উপযুক্ত সুযোগ খুঁজিতে লাগিল, যাহাতে লোকদের অনুপস্থিতিতে ঈসাকে ধরাই দিতে পারে। শেষ ঈদুল ফেসাকের ভোজ। ঈদুল মাছের দিনে ঈদুল ফেসাকের ভোজের জন্য ভেড়ার বাচ্চা জবেহ করা হইত। সেই দিনটি উপস্থিত হইলে পর ঈসা পিতর ও ইউহন্নাকে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা গিয়া আমাদের জন্য ঈদুল ফেসাকের ভোজ প্রস্তুত কর, যেন আমরা তাহা খাইতে পারি। তাহারা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় এই ভোজ আমাদের প্রস্তুত করিতে বলেন? ঈসা বলিলেন, দেখো, তোমরা যখন শহরে ঢুকিবে তখন একজন পুরুষ লোককে এক কলসি পানি লইয়া যাইতে দেখিবে। তাহার পিছন পিছন গিয়া সে যে ঘরে ঢুকিবে সেই ঘরের মালিককে বলিবে, ওস্তাদ, জানিতে চাহিতেছেন তিনি সাহাবিদের সঙ্গে যেখানে ঈদুল ফেসাকের ভোজ খাইতে পারেন সেই মেহমানখানা কোথায়? তখন সে তোমাদের উপরতলার একটা সাজান বড় ঘর দেখাইয়া দিবে, সেখানেই সমস্ত কিছু প্রস্তুত করিও। ঈসা তাহাদের যেমন বলিয়াছিলেন তাহারা গিয়া সমস্ত কিছু সেই রকমই দেখিতে পাইলেন এবং ঈদুল ফেসাকের ভোজ প্রস্তুত করিলেন। তারপর সময় মতো ঈসা প্রেরিতদের সঙ্গে খাইতে বসিলেন। তিনি তাহাদের বলিলেন, কষ্ট ভোগ করিবার আগে তোমাদের সঙ্গে ঈদুল ফেসাকের এই ভোজ খাইবার আমার খুবই ইচ্ছা ছিল। আমি তোমাদের বলিতেছি, খোদার রাজ্যে ইহার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আর কখনো এই ভোজ খাইব না। ইহার পরে ঈসা পেয়ালা লইলেন এবং খোদাকে শুকরিয়া জানাইয়া বলিলেন, তোমাদের মধ্যে ইহা ভাগ করিয়া লও, কারণ আমি তোমাদের বলিতেছি, এখন হইতে খোদার রাজ্য না আসা পর্যন্ত আমি আর কখনো আঙ্গুরের ফলের রস খাইব না। তারপর তিনি রুটি লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন। পরে সেই রুটি টুকরা টুকরা করিয়া সাহাবিদের দিয়া বলিলেন, ইহা আমার দেহ যাহা তোমাদের জন্য দেওয়া হইল, আমাকে মনে করিবার জন্য এই রকম করিও। খাইবার পরে সেইভাবে তিনি পেয়ালাটা তাদের দিয়া বলিলেন, আমার রক্ত দ্বারা মানুষের জন্য খোদার যে নূতন ব্যবস্থা বহাল করা হইবে এই পেয়ালা তাহার চিহ্ন। আমার এই রক্ত তোমাদের জন্য দেওয়া হইবে। দেখো, যে আমাকে ধরাইয়া দিবে তার হাত আমার হাতের সঙ্গে এই টেবিলের উপরেই আছে। খোদা যাহা ঠিক করিয়া রাখিয়াছেন সেইভাবেই মনুষ্যপুত্র মরিয়া যাইবেন বটে, কিন্তু হায় সেই লোক যে তাহাকে ধরাইয়া দেয়। সাহাবিরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করিতে লাগিলেন যে তাহাদের মধ্যে কে এমন কাজ করিবেন। সাহাবিদের সঙ্গে খোদাবন্দ ঈসা মসীহের কথাবার্তা। কাহাকে সবচেয়ে বড় বলা হইবে ইহা লইয়া সাহাবিদের মধ্যে কথা কাটাকাটি হইল। ঈসা তাহাদের বলিলেন, অ ইহুদিদের মধ্যেই রাজারা প্রভুত্ব করেন আর তাহাদের শাসনকর্তাদের উপকারী নেতা বলা হয়, কিন্তু তোমাদের মধ্যে এইরকম হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বরং সবচেয়ে যে ছোট তাহারই মতো হোক, আর যে নেতা সে সেবাকারীর মতো হোক। কে বড়, যে খাইতে বসে না যে চাকর পরিবেশন করে? যে খাইতে বসে সে নয় কি, কিন্তু আমি তোমাদের মধ্যে সেবাকারীর মতো হইয়া আছি। আমার কষ্টের সময়ে তোমরা আমাকে ছাড়িয়া যাও নাই। আমার পিতা যেমন আমাকে শাসন ক্ষমতা দান করিয়াছেন তেমনি আমিও তোমাদের ক্ষমতা দান করিতেছি। ইহাতে আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে খাওয়া দাওয়া করিবে এবং সিংহাসনে বসিয়া ইসরায়েলের ১২টি বংশের বিচার করিবে। সিমন সিমন, দেখো, শয়তান তোমাদের গমের মতো করিয়া চালনি দেয়া চালিয়া দেখিবার অনুমতি চাহিয়াছে, কিন্তু আমি তোমার জন্য মুনাজাত করিয়াছি যেন তোমার ইমানে ভাঙ্গন না ধরে। তুমি যখন আমার নিকটে ফিরিয়া আসিবে তখন তোমার এই ভাইদের শক্তিশালী করিয়া তুলিও। পিতর ঈসাকে বলিলেন, প্রভু, আপনার সঙ্গে আমি জেলে যাইতে এবং মরিতেও প্রস্তুত আছি। উত্তরে ঈসা বলিলেন, পিতর, আমি তোমাকে বলিতেছি, আজ মোরগ ডাকিবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে যে তুমি আমাকে চিনো না। তারপর ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আমি যখন তোমাদের টাকার থলি ঝুলি ও জুতা ছাড়া পাঠাইয়াছিলাম তখন কি তোমাদের কোনো অভাব হয়েছিল? সাহাবিরা বলিলেন, না, হয় নাই। ঈসা বলিলেন, কিন্তু এখন আমি বলিতেছি, যাহার টাকা থলি বা ঝুলি আছে সে তাহা লইয়া যাক, যাহার ছোড়া নাই সে তাহার চাদর বিক্রি করিয়া একটা ছোরা কিনুক, পাক কিতাবে লেখা আছে, তাহাকে পাপীদের সঙ্গে গণ্য হইল। আমি তোমাদের বলিতেছি, এই কথা আমার মধ্যেই পূর্ণ হইতে হইবে, কারণ আমার বিষয়ে যাহা লেখা আছে তাহা পূর্ণ হইতে যাইতেছে। তখন সাহাবীরা বলিলেন, প্রভু দেখুন, এখানে দুইটা ছোরা আছে। ঈসা উত্তর দিলেন, থাক আর নয়। মুনাজাতের সময়ে খোদাবন্ধ ঈসা মসীহের দুঃখ প্রকাশ। ঈসা সেই জায়গা ছাড়িয়া নিজের নিয়ম মতো জৈতুন পাহাড়ে গেলেন। তাহার সাহাবীরা তাহার পিছনে পিছনে গেলেন। ঠিক জায়গায় পৌঁছাবার পর ঈসা তাদের বলিলেন, মুনাজাত করো যেন পরীক্ষায় না পড়ো। তারপর ঈসা সাহাবীদের নিকট হইতে কিছু দূরে গিয়া হাঁটু পাতিয়া মুনাজাত করিতে লাগিলেন। পিতা, যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার নিকট হইতে সরাইয়া লও, তবুও আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছা মতোই হোক। তখন বেহেস্ত হইতে একজন ফেরেশতা আসিয়া ঈসাকে শক্তি দান করিলেন। মনের কষ্টে ঈসা আরো আকুল ভাবে মুনাজাত করিলেন। তাহার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হইয়া মাটিতে পড়িতে লাগিল। মুনাজাতের পরে তিনি উঠিয়া তাহার সাহাবিদের নিকটে আসিলেন। মনের দুঃখে ক্লান্ত হইয়া সাহাবিরা ঘুমায় পড়িয়াছেন দেখিয়া ঈসা তাহাদের বললেন, কেন ঘুমাইতেছ? উঠিয়া মুনাজাত কর যেন পরীক্ষায় না পড়। ঈসা তখনও কথা বলিতেছেন, এমন সময় অনেক লোক সেখানে আসিল। ইহুদা নামে তাহার বারোজন সাহাবির মধ্যে একজন সেই লোকদের আগে আগে আসিতেছিল। ইহুদা ঈসাকে চুমু দিবার জন্য তাহার নিকটে আসিল। তখন ঈসা তাহাকে বলিলেন, ইহুদা, চুমু দিয়া কি মনুষ্যপুত্রকে ধরাইয়া দিতেছ? শত্রুদের হাতে খোদাবন্ধ ঈসা মসীহ। যাহারা ঈসার চারিপাশে ছিলেন তাহারা বুঝিলেন কি হইতে যাইতেছে। এই জন্য তাহারা ঈসাকে বলিলেন, প্রভু, আমরা কি ছোরা দিয়া আঘাত করিব? সাহাবিদের মধ্যে একজন ছোরার আঘাতে মহা ইমামের গোলামের ডান কান কাটিয়া ফেলিলেন। ঈসা বলিলেন, থাক আর নয়। ইহা বলিয়া তিনি লোকটির কান ছুইয়া তাহাকে ভালো করিলেন। যে সমস্ত প্রধান ইমাম, আবাদতখানার কর্মচারী এবং বৃদ্ধ নেতারা ঈসাকে ধরিতে আসিয়াছিলেন, ঈসা তাহাদের বলিলেন, আমি কি টাকা যে আপনারা ছোরা ও লাঠি লইয়া আসিয়াছেন? আবাদতখানায় দিনের পর দিন আমি আপনাদের সামনে ছিলাম, কিন্তু তখন তো আপনারা আমাকে ধরেন নাই, তবে এখন অবশ্য আপনাদেরই সময়। অন্ধকারের ক্ষমতা এখন দেখা যাইতেছে। হযরত পিতরের অস্বীকার। তখন তাহারা ঈসাকে ধরিয়া মহা ইমামের বাড়িতে লইয়া গেলেন। পিতর দূরে থাকিয়া পিছনে পিছনে যাইতেছিলেন। উঠানের মাঝখানে যাহারা আগুন জ্বালিয়া বসিয়াছিল, পিতর আসিয়া তাহাদের মধ্যে বসিলেন। একজন চাকরানী সেই আগুনের আলোতে পিতরকে দেখিতে পাইল এবং ভালো করিয়া তাকাইয়া দেখিয়া বলিল, এই লোকটাও উহার সঙ্গে ছিল। পিতর অস্বীকার করিয়া বলিলেন, আমি উহাকে চিনি না। কিছুক্ষণ পরে আরেকজন লোক তাহাকে দেখিয়া বলিল, তুমিও তো উহাদের একজন। পিতর বলিলেন, না, আমি নই। এক ঘন্টা পরে আরেকজন জোর দিয়া বলিল, এই লোকটি নিশ্চয়ই উহার সঙ্গে ছিল, কারণ এ তো গালিল প্রদেশের লোক। পিতর বলিলেন, দেখো তুমি কি বলিতেছ, আমি বুঝিতে পারিতেছি না। পিতরের কথা শেষ হইতে না হইতেই একটা মোরগ ডাকিয়া উঠিল। তখন প্রভু মুখ ফিরাইয়া পিতরের দিকে দেখিলেন। ইহাতে যে কথা প্রভু তাহাকে বলিয়াছিলেন সেই কথা পিতরের মনে পড়িল। আজ মোরগ ডাকিবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে যে তুমি আমাকে চিনো না। তখন পিতর বাহিরে গিয়া খুব কাঁদিতে লাগিলেন। মহাসভার সামনে খোদাবন্ধ ঈসা মসীহ। যাহারা ঈসাকে পাহারা দিতেছিল তাহারা তাহাকে ঠাট্টা করিতে ও মারিতে লাগিল। তাহারা ঈসার চোখ বাঁধিয়া দিয়া বলিল, বলতো দেখি কে তোকে মারিল। এইভাবে তাহারা আরো অনেক কথা বলিয়া তাহাকে অপমান করিল। সকাল হইলে পর বৃদ্ধ নেতারা প্রধান ইমামেরা এবং আলেমেরা একসঙ্গে মিলিত হইলেন এবং ঈসাকে তাহাদের মহাসভার সামনে আনিয়া বলিলেন, তুমি যদি মসিহ হও তবে আমাদের বল। ঈসা বলিলেন, আমি যদি বলি তবু আপনারা কোনো মতেই ইমান আনিবেন না এবং আপনাদের কিছু জিজ্ঞাসা করিলে উত্তর দিবেন না, কিন্তু মনুষ্যপুত্র এখন হইতে সর্বশক্তিমান খোদার ডান পাশে বসিয়া থাকিবেন। তখন সকলে জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে তুমি কি খোদার পুত্র? তিনি তাহাদের বলিলেন, আপনারা ঠিকই বলিতেছেন যে আমি তিনি। তখন নেতারা বলিলেন, আমাদের আর সাক্ষীর কি দরকার, আমরা নিজেরাই তো উহার মুখে শুনিলাম। খোদাবন্দ ঈসা মসিহের বিচার। তখন সেই সভার সকলে উঠিয়া ঈসাকে প্রধান শাসনকর্তা পিলাতের নিকটে লইয়া গেলেন। তাহারা এই কথা বলিয়া ঈসার বিরুদ্ধে নালিশ জানাইতে লাগিলেন, আমরা দেখিয়াছি এই লোকটা সরকারের বিরুদ্ধে আমাদের লোকদের লইয়া যাইতেছে। সে সম্রাটকে কর দিতে নিষেধ করে এবং বলে সে নিজেই মসি, একজন রাজা। পিলাত ঈসাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইহুদিদের রাজা? ঈসা বলিলেন, আপনি ঠিক কথাই বলিতেছেন। তখন পিলাত প্রধান ইমামদের ও সমস্ত লোককে বলিলেন, আমি তো এই লোকটির কোন দোষ দেখিতে পাইতেছি না। কিন্তু তাহারা জিদ করিয়া বলিতে লাগিলেন, ইহুদীয় প্রদেশের সমস্ত জায়গায় শিক্ষা দিয়া এই লোকদের খেপাইয়া তুলিতেছে, গালিল প্রদেশ হইতে সে শুরু করিয়াছে আর এখন এখানে আসিয়াছে। এই কথা শুনিয়া পিলাত জিজ্ঞাসা করিলেন, ঈসা গালিল প্রদেশের লোক কিনা? শাসনকর্তা হেরোদের শাসনের অধীনে যে প্রদেশ আছে ঈসা সেই জায়গার লোক জানিতে পারিয়া পিলাত তাহাকে হেরোদের নিকট পাঠাইয়া দিলেন। সেই সময় হেরোদও জেরুজালেমে ছিলেন। ঈসাকে দেখিয়া হেরোদ খুব আনন্দিত হইলেন। তিনি ঈসার সম্বন্ধে অনেক কথা শুনিয়াছিলেন, তাই তিনি অনেক দিন ধরিয়া তাহাকে দেখিতে চাহিতেছিলেন। হেরোদ আশা করিয়াছিলেন ঈসা তাহাকে কোন আশ্চর্য কাজ করিয়া দেখাইবেন। তিনি ঈসাকে অনেক প্রশ্ন করিলেন, কিন্তু ঈসা কোন কথারই উত্তর দিলেন না। প্রধান ইমামেরা এবং আলেমেরা সেখানে দাঁড়াইয়া চিৎকার করিয়া ঈসাকে দোষ দিতে লাগিলেন। তখন হেরোদ ঈসাকে অপমান ও ঠাট্টা করিলেন, আর তাহার সৈন্যরাও তাহাই করিল। তাহার পরে ঈসাকে সুন্দর একটা জুব্বা পরাইয়া তিনি তাহাকে পিলাতের নিকট পাঠাইয়া দিলেন। ইহার আগে হেরোদ ও পিলাতের মধ্যে শত্রুতা ছিল, কিন্তু সেই দিন হইতে তাহাদের মধ্যে বন্ধুত্ব হইল। পিলাত তখন প্রধান ইমামদের, নেতাদের এবং সাধারণ লোকদের ডাকিয়া একসঙ্গে জড়ো করিয়া বলিলেন, আপনারা এই লোকটিকে এই দোষ দিয়া আমার নিকটে আনিয়াছেন যে লোকদের সে সরকারের বিরুদ্ধে লইয়া যাইতেছে, কিন্তু তাহাকে আমি আপনাদের সামনেই জেরা করিয়াছি। আপনারা তাহার বিরুদ্ধে যে সমস্ত দোষ দিতেছেন তাহার একটাতেও সে দোষী বলিয়া প্রমাণ পাই নাই। হেরোদও নিশ্চয়ই তাহার কোনো দোষ পান নাই, কারণ তিনি তাহাকে আমাদের নিকট ফেরত পাঠাইয়াছেন। আপনারা দেখিতে পাইতেছেন মারিয়া ফেলিবার মতো এমন কোনো অন্যায় কাজও সে করে নাই, তাই আমি তাহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব। তিনি এই কথা বলিলেন কারণ ঈদ উল ফেসাকের সময় প্রত্যেক বাড়ি তাহাকে একজন কয়েদিকে ছাড়িয়া দিতে হইত। কিন্তু লোকেরা একসঙ্গে চেঁচায়ে বলিতে লাগিল, উহাকে দূর করুন, বারাব্বাকে আমাদের নিকট ছাড়িয়া দিন। শহরের মধ্যে বিদ্রোহ ও খুনাখুনির জন্য বারাব্বাকে জেলে দেওয়া হয়েছিল। পিলাত কিন্তু ঈসাকে ছাড়িয়া দিতে চাহিয়াছিলেন, সেজন্য তিনি লোকদের আবার সেই একই কথা বলিলেন। কিন্তু লোকেরা এই কথা বলিয়া চেঁচাইতেই থাকিল, উহাকে ক্রুশে দিন, ক্রুশে দিন। পিলাত তৃতীয়বার লোকদের বলিলেন, কেন, এই লোকটি কি দোষ করিয়াছে? আমি তো তাহার কোনো দোষই দেখিতে পাইতেছি না। যাহাতে তাহাকে মৃত্যুর শাস্তি দেওয়া যায় সেই জন্য তাহাকে আমি অন্য শাস্তি দিবার পর ছাড়িয়া দিব। কিন্তু লোকেরা ঈসাকে ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য চিৎকার করিতে থাকিল এবং শেষে তাহারা চেঁচাইয়াই জয়ী হইল। পিলাত লোকদের কথা মানিয়া লওয়া ঠিক করিলেন। বিদ্রোহ ও খুনের জন্য যাহাকে জেলে দেওয়া হইয়াছিল লোকেরা তাহাকেই চাহিয়াছিল। সেজন্য পিলাত সেই লোককে ছাড়িয়া দিলেন এবং লোকদের ইচ্ছামতো ঈসাকে মারিয়া ফেলিবার জন্য তাহাদের হাতে দিলেন। ক্রুশের উপর খোদাবন্ত ঈসা মসীহ। সৈন্যরা যখন ঈসাকে লইয়া যাইতেছিল, তখন শিমুন নামে কুরিনী শহরের একজন লোক গ্রামের দিক হইতে আসিতেছিল। সৈন্যরা তাহাকে জোর করিয়া ধরিয়া ক্রুশটা তাহার কাঁধে তুলিয়া দিল, যেন সে ঈসার পিছনে তাহা বহন করিয়া লইয়া যাইতে পারে। অনেক লোক ঈসার পিছনে পিছনে যাইতেছিল, তাহাদের মধ্যে অনেক স্ত্রী লোকও ছিল, তাহারা বুক চাপড়াইয়া কাঁদিতেছিল। ঈসা তাহাদের দিকে ফিরিয়া বলিলেন, জেরুজালেমের মেয়েরা, আমার জন্য কাঁদিও না, তোমাদের নিজেদের জন্য এবং তোমাদের ছেলেমেয়েদের জন্য কাঁদো, কারণ এমন দিন আসিতেছে যখন লোকে বলিবে, যাহাদের কখনো ছেলেমেয়ে হয় নাই এবং যাহারা কখনো বুকের দুধ শিশুদের খাওয়ায় নাই, সেই বন্দা স্ত্রী লোকেরা ধন্য। সেই সময়ে লোকে বড় বড় পাহাড়কে বলিবে, আমাদের উপর পড়ো, আর ছোট ছোট পাহাড়কে বলিবে, আমাদের ঢাকিয়া রাখো। গাছ সবুজ থাকিতে যদি লোকে এইরকম করে, তবে গাছ শুকনো হইলে পর কি না হইবে। সৈন্যেরা দুইজন দোষী লোককেও মারিয়া ফেলিবার জন্য ঈসার সঙ্গে লইয়া চলিল। যে জায়গাটাকে মাথার খুলি বলা হইত, সেখানে পৌঁছিয়া তাহারা ঈসাকে ও সেই দুইজন দোষীকে ক্রুশে দিল, একজনকে ঈসার ডান দিকে ও অন্যজনকে বাম দিকে। তখন ঈসা বলিলেন, পিতা, ইহাদের ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। তাহারা ভাগ্য পরীক্ষা করিয়া ঈসার কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করিয়া লইল। লোকেরা দাঁড়াইয়া দেখিতেছিল। ধর্মনেতারা ঈসাকে ঠাট্টা করিয়া বলিলেন, সে তো অন্যদের রক্ষা করিত, যদি সে খোদার মসি, তাহার সেই বাছাই করা লোক হয়, তবে নিজেকে রক্ষা করুক। সৈন্যেরাও তাহাকে ঠাট্টা করিতে লাগিল। তাহারা ঈসাকে খাইতে দিবার জন্য তাহার নিকটে সিরকা লইয়া গিয়া বলিল, তুমি যদি ইহুদিদের রাজা হও, নিজেকে রক্ষা করো। ক্রুশের গায়ে তাহার মাথার উপরের দিকে একটা ফলকে এই কথা লেখা ছিল, এ ইহুদিদের রাজা। যে দুজন দোষী লোককে সেখানে ক্রুশে টাঙ্গান হইয়াছিল, তাহাদের মধ্যে একজন ঈসাকে টিটকারি দিয়া বলিল, তুমি নাকি মসি, তাহা হইলে নিজেকে ও আমাদের রক্ষা করো। তখন অন্য লোকটি তাহার প্রতি অনুযোগ করিয়া বলিল, তুমি কি খোদাকে ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাইতেছ, আমরা উচিত শাস্তি পাইতেছি, আমাদের যাহা পাওনা আমরা তাহাই পাইতেছি, কিন্তু এই লোকটি তো কোনো দোষ করে নাই। তাহার পরে সে বলিল, ঈসা, আপনি যখন রাজত্ব করিতে ফিরিয়া আসিবেন, তখন আমার কথা মনে রাখিবেন। উত্তরে ঈসা তাহাকে বলিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। খোদাবন্দ ঈসা মসীহের মৃত্যু। তখন বেলা প্রায় দুপুর, সূর্য আলো দেওয়া বন্ধ করিল এবং সারা দেশ অন্ধকার হইয়া গেল। বেলা তিনটা পর্যন্ত সেরকমই রহিল। জেরুজালেমের আবাদতখানার পর্দাখানা মাঝখানে চিরিয়া দুই ভাগ হইয়া গেল। ঈসা চিৎকার করিয়া বলিলেন, পিতা, আমি তোমার হাতে আমার রূহ তুলিয়া দিলাম। এই কথা বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। এই সমস্ত দেখিয়া রোমীয় শত সেনাপতি খোদার গৌরব করিয়া বলিলেন, সত্যি লোকটি নির্দোষ ছিল। যে লোকেরা সেখানে জড়ো হইয়াছিল, তাহারা এই সমস্ত ঘটনা দেখিয়া বুক চাপড়াইতে চাপড়াইতে সেই জায়গা হইতে ফিরিয়া গেল। যাহারা ঈসাকে চিনিতেন এবং যে স্ত্রী লোকেরা গালিল হইতে তাহার সঙ্গে সঙ্গে আসিয়াছিলেন, তাহারা সকলে দূরে দাঁড়াইয়া সমস্ত কিছু দেখিতেছিলেন। খোদাবন্দ ঈসা মসীহের কবর। ইউসুফ নামে একজন সৎ ও ধার্মিক লোক ধর্মসভার সভ্য ছিলেন। তিনি অরিমাথিয়া নামে ইহুদিদের একটা গ্রামের লোক। ঈসার বিষয়ে সভার লোকদের সঙ্গে তিনি একমত হইতে পারেন নাই। তিনি খোদার রাজ্যের জন্য অপেক্ষা করিতেছিলেন। পিলাতের নিকটে গিয়া তিনি ঈসার লাশটি চাহিয়া লইলেন। পরে লাশটি ক্রুশ হইতে নামাইয়া কাফন দিয়া জড়াইলেন এবং পাথর কাটিয়া তৈরি করা একটা কবরের মধ্যে দাফন করিলেন। সেই কবরে আর কখনো কাহাকেও দাফন করা হয় নাই। সেই দিনটি ছিল বিশ্রামবারের আয়োজনের দিন। বিশ্রামবার প্রায় শুরু হইয়া গিয়াছিল। যে স্ত্রী লোকেরা ঈসার সঙ্গে গালিল হইতে আসিয়াছিলেন তাহারা ইউসুফের পিছনে পিছনে গিয়া কবরটা দেখিলেন এবং ঈসার লাশ কিভাবে দাফন করা হইল তাহাও দেখিলেন। তারপর তাহারা ফিরিয়া গিয়া তাহার লাশের জন্য সুগন্ধি মশলা এবং মলম তৈরি করিলেন। ইহার পরে তাহারা মূসার হুকুম মতো বিশ্রামবারে বিশ্রাম করিলেন। মৃত্যুর উপর জয়লাভ। সপ্তাহের প্রথম দিনে খুব সকালবেলায় সেই স্ত্রী লোকেরা সেই সুগন্ধি মশলা লইয়া কবরের নিকটে গেলেন। তারা দেখিলেন কবরের মুখ হইতে পাথরখানা সরাইয়া রাখা হইয়া আছে, কিন্তু কবরের ভিতরে গিয়া তারা খোদাবন্ত ঈসার লাশ দেখিতে পাইলেন না। যখন তারা আশ্চর্য হইয়া সেই বিষয়ে ভাবিতেছিলেন তখন বিদ্যুতের মতো ঝকঝকে কাপড় পরা দুইজন লোক তাহাদের পাশে আসিয়া দাঁড়াইলেন। ইহাতে স্ত্রী লোকেরা ভয় পাইয়া মাথা নিচু করিলেন। লোক দুজন তাহাদের বলিলেন, যিনি জীবিত তাহাকে মৃত্যুদের মধ্যে খোঁজ করিতেছ কেন? তিনি এখানে নাই, তিনি জীবিত হইয়া উঠিয়াছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তিনি তোমাদের নিকট যাহা বলিয়াছিলেন তাহা মনে করিয়া দেখ। তিনি বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী লোকদের হাতে ধরাইয়া দেওয়া হইবে, তাহার পরে তাহাকে ক্রুশের উপর মারিয়া ফেলা হইবে এবং তৃতীয় দিনে তাহাকে আবার জীবিত হইয়া উঠিতে হইবে। তখন তাহাদের সেই কথা মনে পড়িল। তাহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই এগারো জন সাহাবি এবং অন্য সকলকে এই সমস্ত কথা জানাইলেন। সেই স্ত্রী লোকদের মধ্যে ছিলেন মগদলিনি মরিয়ম, জোহানা ও ইয়াকুবের মা মরিয়ম। তাহাদের সঙ্গে আরও অন্য যে স্ত্রী লোকেরা ছিলেন তাহারও এই সমস্ত কথা প্রেরিতদের নিকট বলিলেন, কিন্তু সেই সমস্ত কথা তাদের নিকট বাজে কথার মতোই মনে হইল, সেই জন্য সেই স্ত্রী লোকদের কথা তাহারা বিশ্বাস করিলেন না। পিতর কিন্তু উঠিয়া দৌড়িয়া কবরের নিকটে গেলেন এবং নিচু হইয়া কেবল কাফনগুলি দেখিতে পাইলেন। যাহা ঘটিয়াছে তাহাতে আশ্চর্য হইয়া তিনি ফিরিয়া আসিলেন। ইম্মায়ু গ্রামের পথে। সেই দিনেই দুজন সাহাবি ইম্মায়ু নামে একটা গ্রামে যাইতেছিলেন। গ্রামটা জেরুজালেম হইতে 7 মাইল দূরে ছিল। যাহা ঘটিয়াছে তাহা লইয়া তাহারা আলাপ আলোচনা করিতেছিলেন। সে সময় ঈসা নিজেই সেখানে উপস্থিত হইয়া তাহাদের সঙ্গে হাঁটিতে আরম্ভ করিলেন। তাহাদের চোখ যেন বন্ধ হইয়া গিয়াছিল, তাই তাহারা ঈসাকে চিনিতে পারিলেন না। তখন ঈসা তাহাদের বলিলেন, আপনারা কি কথা বলিতে বলিতে যাইতেছেন? সেই দুইজন সাহাবি ম্লান মুখে দাঁড়াইয়া রহিলেন। তখন ক্লিওপা নামে তাহাদের মধ্যে একজন ঈসাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জেরুজালেমের একমাত্র লোক যিনি জানেন না এই কয়দিনে সেখানে কি কি ঘটিয়াছে? ঈসা তাহাদের বললেন, কি কি ঘটিয়াছে? তাহারা বলিলেন, নাসরত গ্রামের ঈসাকে লইয়া যাহা যাহা ঘটিয়াছে তিনি নবী ছিলেন। তিনি কাজে ও কথায় খোদা ও সমস্ত লোকের চোখে শক্তিশালী ছিলেন। আমাদের প্রধান ইমামেরা ও ধর্মনেতারা তাহাকে রুমীয়দের হাতে ধরাইয়া দিয়াছিলেন, যাহাতে তাহারা তাহার বিচার করিয়া তাহাকে মৃত্যুর শাস্তি দেয়। পরে সেই ইহুদি নেতারা তাহাকে ক্রুশের উপর মারিয়া ফেলিয়াছিলেন। আমরা আশা করিয়াছিলাম তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করিবেন, কেবল তাহাই নয় আজ 3 দিন হইল এই সমস্ত ঘটনা ঘটিয়াছে। আবার আমাদের দলের কয়েকজন স্ত্রী লোক আমাদের আশ্চর্য করিয়াছেন, তারা খুব সকালে ঈসার কবরে গিয়াছিলেন, কিন্তু সেখানে তাহার লাশ দেখিতে পান নাই। তাহারা ফিরিয়া আসিয়া বলিলেন, তাহারা ফেরেস্তাদের দেখা পাইয়াছেন, আর সেই ফেরেস্তারা তাদের বলিয়াছেন যে ঈসা বাঁচিয়া আছেন। তখন আমাদের সঙ্গে যাহারা ছিলেন তাহাদের মধ্যে কয়েকজন কবরে গিয়া স্ত্রী লোকেরা যেমন বলিয়াছিলেন ঠিক তেমনই দেখিতে পাইলেন, কিন্তু ঈসাকে দেখিতে পাইলেন না। তখন ঈসা তাদের বলিলেন, আপনারা কিছুই বুঝেন না, আপনাদের মন এমন অসার যে নবীরা যাহা বলিয়াছেন তাহা আপনারা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করিয়েই কি মসীহের মহিমা লাভ করিবার কথা ছিল না? ইহার পরে তিনি মুসার এবং সমস্ত নবীদের লেখা হইতে আরম্ভ করিয়া গোটা পাক কিতাবের মধ্যে তাহার নিজের বিষয়ে যাহা যাহা লেখা আছে সমস্তেই তাহাদের বুঝাইয়া বলিলেন। তাহারা যে গ্রামে যাইতেছিলেন সেই গ্রামের কাছাকাছি আসিলে পর ঈসা আরও দূরে যাইবার ভাব দেখাইলেন। তখন তারা খুব সাধাসাধি করিয়া তাহাকে বলিলেন, এখন বেলা গিয়াছে, সন্ধ্যা হইয়াছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইহাতে তিনি তাহাদের সঙ্গে থাকিবার জন্য ঘরে ঢুকিলেন। যখন তিনি তাহাদের সঙ্গে খাইতে বসিলেন তখন রুটি লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন এবং তাহা টুকরা করিয়া তাহাদের দিলেন। তখন তাহাদের চোখ খুলিয়া গেল, তাহারা ঈসাকে চিনিতে পারিলেন, কিন্তু তাহার সঙ্গে সঙ্গেই তাহাকে আর দেখা গেল না। তখন তাহারা একজন অন্যজনকে বলিলেন, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলিতেছিলেন এবং পাক কিতাব বুঝাই দিতেছিলেন তখন আমাদের অন্তর কি জ্বলিয়া জ্বলিয়া উঠিতেছিল না? তখনই সেই দুইজন উঠিয়া জেরুজালেমে গেলেন এবং সেই এগারো জন সাহাবি ও তাহাদের সঙ্গে অন্যদেরও এক জায়গায় দেখিতে পাইলেন। প্রভু যে সত্যি জীবিত হইয়া উঠিয়াছেন এবং শিমনকে দেখা দিয়াছেন তাহা লইয়া তখন তাহারা আলোচনা করিতেছিলেন। সেই দুইজন সাহাবি রাস্তায় যাহা হইয়াছিল তাহা তাহাদের জানাইলেন। তাহারা আরও জানাইলেন, তিনি যখন রুটি টুকরা টুকরা করিতেছিলেন তখন কেমন করিয়া তাহারা তাহাকে চিনিতে পারিয়াছিলেন। সাহাবিদের সঙ্গে খোদাবন্দ ঈসা মসীহের সাক্ষাৎ। সাহাবিরা যখন এই কথা বলিতেছিলেন তখন ঈসা নিজে তাহাদের মধ্যে আসিয়া দাঁড়াইয়া তাহাদের সকলকে বলিলেন, তোমাদের শান্তি হোক। তাহারা ভূত দেখিতেছেন ভাবিয়া খুব ভয় পাইলেন। ঈসা তাহাদের বলিলেন, কেন তোমরা অস্থির হইতেছ, আর কেনই বা তোমাদের মনে সন্দেহ জাগিতেছে? আমার হাত ও পা দেখো, দেখো এ আমি, আমাকে ছুঁয়া দেখো, কারণ ভূতের তো আমার মতো হার মাংস নাই। এই কথা বলিয়া ঈসা তাহার হাত ও পা তাহাদের দেখাইলেন, কিন্তু তাহারা এত আশ্চর্য ও আনন্দিত হইয়াছিলেন যে বিশ্বাস করিতে পারিতেছিলেন না। তখন ঈসা তাহাদের বলিলেন, তোমাদের এখানে কি কোনো খাবার আছে? তাহারা তাহাকে এক টুকরা ভাজা মাছ দিলেন, তিনি তাহা লইয়া তাহাদের সামনেই খাইলেন। তাহার পরে তিনি তাহাদের বলিলেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলিয়াছিলাম মুসার শরীয়তে নবীদের লেখায় ও জবুরের মধ্যে আমার বিষয়ে যে যে কথা আছে তাহার সমস্ত পূর্ণ হইতেই হইবে। পাক কিতাব বুঝিবার জন্য তিনি সাহাবিদের বুদ্ধি খুলিয়া দিলেন এবং তাহাদের বলিলেন, লেখা আছে মসীহকে কষ্ট ভোগ করিতে হইবে এবং তিন দিনের দিন মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিতে হইবে। আরও লেখা আছে, জেরুজালেম হইতে আরম্ভ করিয়া সমস্ত জাতির নিকট মসীহের নামে এই খবর প্রচার করা হইবে যে পাপ হইতে মন ফিরাইলে পাপের ক্ষমা পাওয়া যায়, তোমরাই এই সমস্ত বিষয়ের সাক্ষী, দেখো আমার পিতা যাহা দিবার প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে পাঠাইয়া দিব, বেহেস্ত হইতে শক্তি না পাওয়া পর্যন্ত তোমরা এই শহরেই থাকিও। খোদাবন্দ ঈসা মসীহের বেহেস্তে ফিরিয়া যাওয়া। পরে ঈসা তাহার সাহাবিদের লইয়া বেথানিয়া পর্যন্ত গেলেন, সেখানে তিনি হাত তুলিয়া তাহাদের দোয়া করিলেন। দোয়া করিতে করিতেই তিনি তাহাদের ছাড়িয়া গেলেন এবং তাহাকে বেহেস্তে তুলিয়া লওয়া হইল। তখন তাহারা তাহাকে সেজদা করিলেন এবং খুব আনন্দের সহিত জেরুজালেমে ফিরিয়া গেলেন, আর তাহারা সব সময় আবাদতখানায় উপস্থিত থাকিয়া খোদার গৌরব করিতে লাগিলেন।